أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين.
এই আয়াতের অনুবাদ হল তোমার প্রভুর পথপানে প্রজ্ঞার সাথে এবং উত্তম নসিহতের মাধ্যমে ডাক, এমন যুক্তি প্রমাণের মাধ্যমে নসিহত করো যা সর্বোত্তম, নিশ্চয় তোমার প্রভু তাকে এবং তার পথ থেকে যারা বিচ্যুত তাদের সর্বাধিক জানেন, আর যারা হেদায়েত প্রাপ্ত তিনি তাদের সম্পর্কে সবিশেষ অবহিত। পৃথিবীর বেশ কিছু দেশের জামাত তাদের মজলিসে শুরায় এই প্রস্তাব রেখেছে এবং ভালো আলোচনা করেছে, আর সব দেশের মজলিসে শুরা এই কর্মপন্থা প্রস্তাব করেছে যে কিভাবে তবলিগের কাজ এবং ইসলামের বাণী দেশের সকল শ্রেণী পৌঁছানো, সকল শ্রেণীর কাছে পৌঁছানো দায়িত্ব পালন করতে পারি, বা উত্তম ভাবে সেই দায়িত্ব পালন করতে পারি। যুক্তরাজ্যের জামাতে আহমদিয়া এবছর মসজিদ শুরায় এই প্রস্তাব রেখেছিল। মসজিদ শুরা এটি নিয়ে বিশদ আলোচনা করেছে এবং কর্মপন্থা প্রস্তাব করে আমার কাছে মঞ্জুরির জন্য পাঠিয়েছে। কিন্তু আমাদের সবসময় স্মরণ রাখতে হবে যে এই পরিকল্পনা তবলিগের কার্য সংক্রান্ত হোক বা অন্য কাজ সংক্রান্ত পরিকল্পনাই হোক না কেন, মজলিসে শুরা যখনই কোন পরিকল্পনা করে শুরা সদস্যদের সামনে বিভিন্ন মতামত আসে, এরপর একটা মতামতে তারা উপনীত হয় বা সদস্যদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী একটি মতকে পৌঁছে এবং এর উপর একটা কর্মপন্থা প্রস্তাব করে খলিফা ওয়াক্তের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়। অনুমোদন যখন এসে যায় তখন নিজেদের পূর্ণ শক্তি সামর্থ্য আর যোগ্যতা নিরিখে তারপর আমল করা এবং করানো মজলিসে শুরার সদস্যদের দায়িত্ব, আর সকল পর্যায়ের জামাতি কর্মকর্তাদেরও দায়িত্ব এটি। অতএব তবলিগের কাজকে বেগবান করার সংক্রান্ত যে প্রস্তাব বা তবলিগ কর্মকাণ্ডকে বিস্তৃত করার জন্য সুরায় যে আলোচনা হয়েছে বা সিদ্ধান্ত যে হয়েছে, বা পৃথিবীর যে দেশেই এটি নিয়ে পরামর্শ হোক না কেন এবং খলিফা ওয়াক্তের কাছ থেকে মঞ্জুরির পর তা বাস্তবায়নের জন্য জামাতে যে প্রেরণ করা হয়েছে এটিকে বাস্তবায়ন করা এবং করানোর ক্ষেত্রে সুরার সকল সদস্য এবং সকল প্রকার কর্মকর্তার সর্বাত্মক চেষ্টা করা উচিত এটিকে সফল করার জন্য। শুধু এই কথা মনে করবেন না যেহেতু এই প্রস্তাবটি তবলিগ সংক্রান্ত তাই সেক্রেটারি তবলিগই এটিকে বাস্তবায়নের জন্য দায়ী হবে বা এই কাজের জন্য দায়ী, বা যে কোনো বিভাগ সংক্রান্ত প্রস্তাবে হোক না কেন সংশ্লিষ্ট কেবল সংশ্লিষ্ট সেক্রেটারি এর জন্য দায়ী, অন্যরা নয়, এমনটি ভাবা উচিত নয়। নিঃসন্দেহে এটিকে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সেক্রেটারি দায়ী হবেন, কিন্তু বিশেষ করে তবলিগ এবং তরবিয়ত বিভাগ এমন যে এক্ষেত্রে জামাতের সকল পর্যায়ের পদধারীর অংশগ্রহণ এবং নিজের বাস্তব দৃষ্টান্ত স্থাপন করা আবশ্যক। এখন যেহেতু আমি তবলিগের প্রেক্ষাপটে কথা বলছি তাই এই প্রেক্ষাপটে সব কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে তারা স্ব জামাতে এই প্রস্তাবকে বাস্তবায়নের জন্য সেক্রেটারি তবলিগের সাথে যেন পুরো সহযোগিতা করেন, নিজেরা এর অংশ হয়ে জামাতের সদস্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করুন। যে কোনো দাদার কোনো না কোনোভাবে তবলিগে অবদান রাখতে পারে, যদি কোনো হোদাদার বা পদাধারে অংশ নেন তাহলে জামাতের সদস্যদের সামনে দৃষ্টান্ত স্থাপিত হবে। আর অনেক আহমদি এমন থাকবে যারা বলা ছাড়াই বা বিশেষ দৃষ্টি আকর্ষণ না করা সত্ত্বেও এমন দৃষ্টান্ত দেখে এই কর্মপন্থা কর্মনীতিকে বাস্তবায়নের জন্য ইসলামের প্রকৃত বাণী প্রচারে ভূমিকা রাখতে পারবে। কোন কোন বিভাগের কাজ তত বেশি হয় না, এমন সেক্রেটারিরা বেশি সময় দিতে পারেন। শুধু নিয়তের প্রয়োজন রয়েছে, সংকল্প এবং সদিচ্ছার প্রয়োজন। যাই হোক, ন্যাশনাল সেক্রেটারি তবলিগের কাজ হল যে কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে সব স্থানীয় জামাতের সেক্রেটারি তবলিগের কাছে তা পৌঁছানো, আর এই বিষয়টিও নিশ্চিত করুন যে জামাতের এই কর্মপন্থার যে দিকগুলোর সদস্যদের সাথে সম্পর্ক রাখে, যে অংশ প্রশাসনিক নয় বরং সাধারণ সদস্যের সাথে যার সম্পর্ক, সেই অংশ যেন প্রতিটি সভ্য সদস্যের কাছে পৌঁছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি তাতে খোদা তাআলা আমাদেরকে যে পথের দিশা দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, সেটি বুঝুন। আর সেই অনুসারে প্রত্যেক সেক্রেটারি তবলিগের আমল করা উচিত, প্রত্যেক পদধারীর আমল করা উচিত, বিশেষ যারা দায়িয়ানে এলাল্লাহ রয়েছেন তাদের কাজ করা উচিত। আমি দায়িয়ানে এলাল্লাহর কথা বেশিরভাবে উল্লেখ করেছি এই জন্য যে তারা নিজেরাই নিজেদের নাম প্রস্তাব করেছেন, যে জামাতের অন্যান্য সদস্যদের চেয়ে আমরা বেশি সময় তবলিগের উদ্দেশ্যে ব্যয় করব। যদি তারা সময় দেন, জ্ঞানও থাকে, কিন্তু সেসব কথার প্রতি যদি দৃষ্টি না থাকে যা খোদা তাআলা বলেছেন, তাহলে এতে সেই বরকত এবং কল্যাণ লাভ হতে পারে না, সেই সুফল প্রকাশ পেতে পারে না যা আল্লাহ চান। যাই হোক, আল্লাহ তাআলা এই কথার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন। আল্লাহ যেসব কথার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন সেগুলোর মাঝে প্রথমটি হল হেকমত অর্থাৎ প্রজ্ঞা, আর ময়া হাসানা অর্থাৎ সুন্দর ভাবে নসিহত করা। আর বলা হয়েছে এমন প্রমাণাদি উপস্থাপন করা যা সর্বোত্তম। আজকের নামধারী আলেম এবং সন্ত্রাসী শ্রেণী ও সংগঠনগুলো নিজেদের উন্মাদনা আর প্রজ্ঞাশূন্য এবং যুক্তি বুদ্ধিহীন আর প্রমাণবিহীন কথার মাধ্যমে ইসলাম কতটা দুর্নাম করেছে, যে অমুসলিম বিশ্ব মনে করে ইসলাম প্রজ্ঞাশূন্য, প্রমাণহীন, যুক্তিবিহীন ধর্ম, নির্বোধের ধর্ম, নাউজুবিল্লাহ। আর একমাত্র উগ্রতার চরম পন্থাই হল এ ধর্মের যুক্তি। এমন পরিস্থিতিতে খোদার এই উক্তি অনুসারে তবলিগ করা এবং তবলিগের উদ্দেশ্যে যোগাযোগ প্রতিষ্ঠা সব আহমদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই এই গুরুত্বকে সর্বপ্রথম ওহদাদারদের বুঝতে হবে, সর্বস্তরের ওহদাদারদের বা পদধারীদের বুঝতে হবে। গত দু বছরে এসব কট্টরপন্থী এবং কিছু আলেমের ব্যবহারিক আচার আচরণ ইসলামকে এতটা দুর্নাম করেছে, আর প্রচার মাধ্যম এসব কথাকে এতটা ফলাও করে প্রচার করেছে যে এখানে সম্প্রতি একটি জরিপ করা হয়েছে যাতে ইসলামের চরমপন্থী ধর্ম হওয়া এবং নির্দয়ে ধর্ম হওয়ার মুসলমানরা যে অপছন্দনীয় গোষ্ঠী সে সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর উত্তর এটি ছিল যে ইসলাম একটি চরমপন্থী ধর্ম আর মুসলমান অপছন্দনীয় এবং ঘৃণ্য মানুষ। আমরা চাই না মুসলমান আমাদের দেশে মুসলমানরা আমাদের দেশে বসবাস করুক, আর এরা দেশের জন্য ক্ষতিকর। অথচ কয়েক বছর পূর্বে এই সংক্রান্ত যে জরিপ হয়েছে ফলাফল ছিল সম্পূর্ণ ভিন্ন। সংখ্যাগরিষ্ঠ শ্রেণী তখন মুসলমানদেরকে ভালো মানুষ মনে করত। এমন পরিস্থিতিতে আমাদের সামনেটি স্পষ্ট হওয়া উচিত যে কিভাবে খোদা বর্ণিত পন্থায় আমাদের তাবলীগ করা উচিত। আল্লাহ তাআলা যে কথা বিশেষভাবে বর্ণনা করেছেন তা হল হেকমত, প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তার সাথে তাবলীগ করা। হেকমত কাকে বলে? এসবের অর্থ অত্যন্ত ব্যাপক। সফল তাবলীগের জন্য হেকমতের এসব অর্থ জানা থাকা আবশ্যক, কেন তাবলীগের ক্ষেত্রে এই কথাগুলো আমরা দৃষ্টিতে রাখতে পারি। হেকমত শব্দের একটি অর্থ হল জ্ঞান। তাবলীগ করার জন্য জ্ঞান থাকা আবশ্যক। কেউ কেউ বলে বসে, আর এটি অজুহাত তাদের হাতে যে যেহেতু জ্ঞান নেই তাই আমরা তাবলীগ করতে পারবো না। এই যুগে এই অজুহাত ধোপে টিকবে না, কেননা জ্ঞানের ক্ষেত্রে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম আমাদেরকে এমন যুক্তি প্রমাণে সমৃদ্ধ করেছেন। জামাতি সাহিত্যে জ্ঞান বিদ্যমান, যে সামান্য প্রচেষ্টাই জ্ঞানগত দৃঢ়তা দান করে মানুষকে। প্রশ্নোত্তরের আকারে অডিও ভিডিও তথ্যাদি রয়েছে, ওয়েবসাইটস রয়েছে। অনেক মানুষ এমন আছে, কিছু গায়ের আহমদি বা অমুসলিম এমন আছে যাদেরকে তবলিগ করলে বলে যে এখন দীর্ঘ বিতর্কের সময় নেই। এমন লোকদের পাম্পলেট দেয়া যেতে পারে, ওয়েবসাইটের ঠিকানা দেয়া যেতে পারে। আর যাদের আগ্রহ থাকে, অনেকেই এমন আছে যারা আগ্রহ রাখে, তাৎক্ষণিক ভাবে সময় না থাকলেও পরে তারা তথ্য সংগ্রহ করে। অনেক মানুষ নিজেরাই আমাকে জানিয়েছে যে তারা নিজেরা এই সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে। তাই প্রথমে নিজেদের জ্ঞান বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে, যেন যাদের সাথে এ ধরনের বিষয়াদি নিয়ে আলাপ হয় সে তাদের সাথে যদি সেভাবে কথা বলা হয় যে মানে তারা রয়েছে সেভাবে কথা বলতে হবে। দ্বিতীয় জানা থাকা উচিত যে আমাদের বই পুস্তকে বা ওয়েবসাইটে কোথায় এই তথ্য রয়েছে বা এই প্রশ্ন উত্তর রয়েছে। বিভিন্ন ধর্মের সাথে সম্পর্কযুক্ত লোকদের সাথে আলোচনার সময় বা আল্লাহ যারা নাস্তিক যারা রয়েছে তাদের সাথে তাদের ধ্যান ধারণা অনুসারে, তাদের দৃষ্টিভঙ্গি অনুসারে, তাদের যুক্তি এবং কথা অনুসারে প্রমাণাদি উপস্থাপন করতে হবে। হেকমত শব্দের আরেকটি অর্থ হল দৃঢ় কথা, জোরালো এবং সুদৃঢ় কথা মজবুত যুক্তি উপস্থাপন করা উচিত। এমনটি হওয়া উচিত নয় যে যুক্তি বা প্রমাণ দেব তা প্রমাণের জন্য আরো যুক্তি তালাশ করতে হবে আমাদের। অতএব দীর্ঘ বিতর্কে লিপ্ত না হয়ে দেখে শুনে আপত্তি অনুসারে এর বস্তুনিষ্ঠ প্রমাণাদির ভিত্তিতে খণ্ডনের চেষ্টা করা উচিত। আর তবলিগ বিভাগের আরেকটি কাজ হল পরিস্থিতি অনুসারে এমন সব আপত্তি আর এর খণ্ডন মূলক প্রমাণাদি সংকলন করে একত্রিত করে বিভিন্ন জামাতকে সরবরাহ করা, যেন বিভিন্ন আপত্তির জ্ঞান গর্ভ বস্তুনিষ্ঠ জোরালো যুক্তি প্রমাণ ভিত্তিক খণ্ডন নাগালের ভিতর থাকে। হেকমত শব্দের একটি অর্থ হল আদল বা ইনসাফ, বিতর্কের সময় অন্যদের বিরুদ্ধে এমন আপত্তি করা উচিত নয় যা মানুষের নিজের বিরুদ্ধে যেতে পারে, নিজের স্বার্থের বিরুদ্ধে যেতে পারে। আল্লাহ তাআলার কৃপায় আহমদিয়া মুসলিম জামাতে মসীহ মাওউদ ইসলামের তরবিয়ত ও সুশিক্ষা আর বই পুস্তক, খলিফাদের বই পুস্তকের কারণে সচরাচর এমনটি ঘটে না, কিন্তু সাধারণ মুসলমান বা অন্যান্য ধর্মের লোকদের মাঝে এমনটি পরিদৃষ্ট হয়। যেসব মুসলমান আমাদের বিরোধী, তারা মুসলিমদের বিরুদ্ধে এমন আপত্তি করে বসে যা অন্যান্য নবীদের বিরুদ্ধেও যেতে পারে। অনেক বড় বড় মানুষ রয়েছে যারা নিজেদেরকে আলেম বলে মনে করে, তারা মুসলিমদের বিরুদ্ধে এমন আপত্তি করে বসে যা অন্যান্য নবীদের বিরুদ্ধেও যেতে পারে। তাই তাবলীগ বিভাগের এমন আপত্তি এবং খণ্ডনগুলো সংকলন করে একত্রিত করে জামাতগুলোকে তা সরবরাহ করা উচিত। আর হযরত মসীহ মওউদের যুগ থেকেই এমনটি হয়ে আসছে, আপত্তি তারা করে আসছে, মসীহ মওউদের বিরুদ্ধে তারা আপত্তি করে যা তা অন্যদের বিরুদ্ধেও যায়, তাদের ধর্মের বিরুদ্ধেও বর্তায়। হযরত মসীহ মওউদ ইসলাম তখন থেকে এমন তাদেরকে এমন আপত্তির উত্তর দিয়েছেন, তাদের বই পুস্তক থেকেই দিয়েছেন, তাদের ধর্মগ্রন্থ থেকে ভিন ধর্মীদের বা মুসলমানদেরকেও বলেছেন তোমরা যে আপত্তি করো এটির কোন আপত্তি নয়। কাফেরদের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে এমন আপত্তি পূর্বেও করা হতো, তাবলিগ বিভাগের এমন কিছু আপত্তি ছোট প্যাম্পলেটের আকারে ছাপিয়ে জামাতগুলোকে সরবরাহ করা উচিত। বেশিরভাগ লোককে যদি তবলিগের কাজে নিয়োজিত করতে হয় তাহলে এই বিভাগকে পরিশ্রম করতে হবে আর খরচও করতে হবে। অনুরূপভাবে হেকমত শব্দের একটি অর্থ হল জ্ঞান এবং নমনীয়তা আর কোমলতা। তবলিগ করতে গিয়ে কোমলতা, নমনীয়তা এবং বুদ্ধি খাটিয়ে তবলিগ করা একান্ত আবশ্যক। রাগের সাথে উগ্রভাবে তবলিগ করলে অন্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে, তারা মনে করে যে যুক্তি বা প্রমাণ নেই, সেই কারণে উগ্র তার সাথে উত্তর দেওয়া হচ্ছে। যে রাগ দেখায় উগ্রতা প্রদর্শন তার সাথেও কোমল ভাষায় কথা বলা উচিত। ইসলামী শিক্ষার বিরুদ্ধে যারা আপত্তি করে, নামধারী আলেমদের রাগ এবং উগ্রতাই আপত্তি করার রসদ সরবরাহ করেছে। নতুবা যদি স্বার্থশিষ্টভাবে কথা বলা হয় তাহলে অনেক এমন আপত্তি আছে যা এমনিতেই উবে যায়। হেকমত শব্দের আরেকটি অর্থ হল নবুয়ত। এর ভিত্তিতে বিতর্ক করা আর যুক্তি প্রমাণ উপস্থাপনের অর্থ হল কোরআন, যা মহানবী সাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে, তা সেই কোরআনের যুক্তি প্রমাণ এবং কোরআনের শিক্ষা অনুসারে তাবলিগ করা উচিত। ইসলামের বিরুদ্ধে আপত্তি লোকদের মাধ্যমে যারা প্রভাবিত হয় তাদের আমি দেখেছি যে তাদের সামনে যখন কোরআনী আয়াতের ভিত্তিতে কথা বলা হয় তাদের উপর খুব ভালো প্রভাব পড়ে। এই হেকমত শব্দের আরেকটি অর্থ হল অজ্ঞতা থেকে মানুষকে দূরে রাখা, এমন ভাবে কথা বলা উচিত যা অন্যরা অন্যদের জন্য সহজবোধ্য হয় এবং তাদের অজ্ঞতাকে অজ্ঞতা দূরীভূত করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের বোধ, বুদ্ধি এবং আন্ডারস্ট্যান্ডিং অনুসারে তাদের সাথে কথা বলো। প্রজ্ঞার আরেকটি অর্থ হল সত্য ভিত্তিক, সত্য সম্মত এবং বাস্তব অবস্থার নিরিখে কথা বলা, অন্যদের প্রভাবিত করার জন্য সত্য এবং বাস্তবতার পরিপন্থী কথা বলা হবে এমনটি হওয়া উচিত নয়। এমন কথা যা সত্য পরিপন্থী, বাস্তব অবস্থার বিরোধী, তার ভুল প্রভাব পড়ে, ভ্রান্ত প্রভাবের কারণে কোনো কোনো সময় সত্য সামনে এসে যায়। তাই সবসময় সত্য এবং বাস্তব অবস্থার আলোকে কথা বলা উচিত, বাস্তব অবস্থা অনুসারে কথা বলা উচিত, আর স্থানকালের নিরিখে যথাযথ যুক্তিপূর্ণ কথা বলা প্রজ্ঞা বলা হয়। অর্থাৎ যদি কথা শুনে বিরোধী রেগে যাওয়ার বা তার উত্তেজিত হওয়ার আশঙ্কা থাকে, আর তবলিগি আলোচনার পরিবর্তে যদি ঝগড়া বিবাদ এবং দূরত্ব বাড়ার আশঙ্কা থাকে, তাহলে এমন প্রমাণ উপস্থাপন করা থেকে বিরত থাকা উচিত, এমন কথা বলা থেকে বিরত থেকে এমন কথা বলা উচিত, এমন প্রমাণ উপস্থাপন করা উচিত যা হবে যথাযথ এবং অন্যের রুচিসম্মত, আর দূরত্ব বাড়ানোর পরিবর্তে কাছে টানার যা কারণ হয়ে থাকে বা হতে পারে। কেউ কেউ কোনো কথা বলে এক বৈঠকে, এক ব্যক্তি সে কথা শুনে এবং ভালো প্রভাব গ্রহণ করে, তখন কোথায় এরপর নীরব থাকবে আর সিদ্ধান্ত করবে যে পরে সুযোগ পেলে আবার কখনো কথা বলবো, এমনটি না করে সেই বৈঠকেই সে ব্যক্তির পেছনে লেগে যায়, বারবার একই কথার পুনরাবৃত্তি করে বা তাকে মানানোর চেষ্টা করে যে আজকে মানিয়েই ছাড়ব। এর ফলে দ্বিতীয় ব্যক্তি রেগে যায়, যে কাছে এসেছিল সে দূরে সরে যায়, আর প্রথম কথার যে ইতিবাচক প্রভাব পড়েছিল তাও উবে যায় বা নষ্ট হয়ে যায়। তাই স্থান কাল ভেদে এবং মানুষের পছন্দ অপছন্দকে সামনে রেখে তবলিগ করা আবশ্যক। আর এটি এই দাবিও করে যে তবলিগে যেখানে অবিচলতা এবং দৃঢ় চিত্ততা আবশ্যক, সেখানে ব্যক্তিগত যোগাযোগের গণ্ডি বিস্তৃত করাও আবশ্যক। ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে অন্যের পছন্দ অপছন্দের বিষয়টি জানা সম্ভব, অন্যের রুচি কেমন তা জানা যায়। তাই আমাদেরকে ধারাবাহিকভাবে তবলিগ করে যেতে হবে, এমনটি হওয়া উচিত নয় যে বছরে একবার বা দুবার তবলিগি আশারা উদযাপন করলাম, রাস্তায় দাঁড়িয়ে বই পুস্তক বিতরণ করলাম, আর ধরে নিলাম যে তবলিগের দায়িত্ব পালন হয়ে গেছে, এমনটি হওয়া উচিত নয়। আজকাল এখানে অ্যাসাইলাম প্রার্থী বা অনেক অভিবাসী বিভিন্ন বয়সে রয়েছে, অনেকেই এমন আছেন যারা সুস্থ এবং যুবক শ্রেণী কতক আছে কিছুটা বয়োবৃদ্ধ। যতদিন তাদের কেসে সিদ্ধান্ত না হয়, তাদের বেশিরভাগের হাতে সময় আছে, বেশিরভাগ সময় তাদের কোনো কাজ নেই। এমন সব মানুষ যারা স্বাস্থ্য এবং বয়সের নিরিখে তাদের তবলিগের জন্য সময় দেওয়া উচিত, বই পুস্তক বিতরণের জন্য স্বল্প বেশি যতটা পারা যায় সময় দেওয়া উচিত। ভাষা না জানলে বই পুস্তক নিয়ে যান, ক্যাসেট নিয়ে যান, রাস্তায় বই পুস্তক যদি বিতরণ করতে হয় তাহলে একটা স্থায়ী বিতরণের পরিকল্পনা থাকা উচিত। এইসব অভিবাসীদের কে কাজে লাগানো যেতে পারে, এটি পুণ্যের কারণ, সবের কারণ, তবলিগি দায়িত্ব পালন হবে, আর এর কল্যাণে হয়তো তাদের কেসও দ্রুত পাশ হওয়ার সম্ভাবনা দেখা দেবে।
বহরহাল মুস্তাকিল তবলীগ কে লিয়ে ইয়ে হিদায়াত,
তবলিগ বিভাগের পক্ষ থেকে স্থায়ী তবলিগের জন্য এসব দিক নির্দেশনা যাওয়া উচিত, বই পুস্তক তাদের পর্যাপ্ত থাকা উচিত যেন এই অনুসারে কাজ করা যায়, সেভাবে কাজ করা উচিত যা হেকমত শব্দের অর্থে বর্ণনা করা হয়েছে। অফদাদারদেরও এতে অন্তর্ভুক্ত হওয়া উচিত, পুরনো লোকদেরও তবলিগ করা উচিত। শুধু এটি হওয়া উচিত নয় যে আমি অভিবাসীদের কথা বললাম তাই তারাই করবে, দাইয়ানে খুসুসিফা, বিশেষ দাই আল্লাহ এর নামে মাত্র দাই আল্লাহ হলে চলবে না, বরং বেশি সময় দিয়ে তাবলীগের ময়দানে তাদের ঝাঁপিয়ে পড়তে হবে পৃথিবীর অবস্থার নিরিখে, জগৎবাসীকে আমার পরিষ্কারভাবে এখন আমাদেরকে বলতে হবে যে এই অবস্থা সৃষ্টি হয়েছে তোমাদের বস্তুবাদিতায় নিমজ্জিত হওয়ার কারণে, খোদার অসন্তুষ্টির কারণে। তাই রাস্তা একটি বাকি আছে, তা হল খোদার দিকে ফিরে আসো আর সত্য ধর্ম সন্ধান করো। হাসানার ভিত্তিতে তবলিগ হওয়া উচিত, প্রজ্ঞার সাথে যে তবলিগ করার অর্থ রয়েছে সেসবে এর অন্তর্গত, অর্থাৎ কোমল ভাষায় এবং হৃদয়ে যা প্রভাব বিস্তার করে এমন ভাষায় তবলিগ করা উচিত। অতএব আল্লাহ তাআলা প্রজ্ঞা, সুন্দর নসিহত এবং বস্তুনিষ্ঠ যুক্তির ভিত্তিতে তবলিগের যে নির্দেশ দিয়েছেন সে অনুসারে কাজ করা আমাদের জন্য আবশ্যক, আর অবিচলতার সাথে তবলিগ অব্যাহত রাখা আমাদের দায়িত্ব। এর ফলাফল আল্লাহ বলেছেন যে আমি নিজেই প্রকাশ করব, কে ভ্রষ্টতায় হাবুডুবু খাবে আর কে সঠিক পথ পাবে এ বিষয়গুলো আল্লাহ তালাই ভালো জানেন। অন্যত্র আল্লাহ তালা বলেন যে তুমি বাহু বলে কাউকে হেদায়েত দিতে পারবে না। অবশ্য তোমাদের দায়িত্ব হল তবলিগ করা এবং সত্যের পয়গাম পৌঁছানো, সত্যের বাণী পৃথিবীর প্রতিটি মানুষের কাছে পৌঁছানো, ইসলামের সৌন্দর্য এবং ইসলামের আকর্ষণীয় শিক্ষা অন্যদের সামনে প্রকাশ এবং প্রচার করা, তা তোমরা করা অব্যাহত রাখো। মানুষ অদৃশ্যের জ্ঞান রাখে না, সে আলেমুল গায়েব নয় যে কথা বলবে, যে সময় নষ্ট করার পরিবর্তে তার কাছেই গিয়ে পয়গাম পৌঁছাবো যার উপর প্রভাব পড়বে। মানুষ তো জানে না যে কে ভালো প্রভাব গ্রহণ করবে, আল্লাহ তালাই ভালো জানেন। আল্লাহ তালা বলছেন যে তোমাকে জ্ঞান দেয়াই হয়নি যে কে প্রভাব গ্রহণ করবে কে করবে না। তাই খোদার এই নির্দেশ বা উক্তি অনুসারে আমরা ফলাফলের জন্য আমরা দায়ী নই যে কেন ইতিবাচক ফলাফল প্রকাশ পেল না তবলিগের, বা কেন শতভাগ মানুষ আমাদের পয়গামে বা তবলিগে প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করে না। আমাদেরকে যা জিজ্ঞেস করা হবে বা আল্লাহ তাআলা আমাদের যা জিজ্ঞেস করবেন তা কেবল এতটুকু যে আমরা পয়গাম পৌঁছিয়েছি কিনা বা আমরা তবলিগ করেছি কিনা বা আমরা কেন তবলিগের দায়িত্ব পালন করিনি, কেন খোদার নির্দেশ অনুসারে তবলিগ করিনি, কে হেদায়ত পাবে আর কে পাবে না, বা কে সত্য গ্রহণ করবে বা করবে না, তা আল্লাহ তালাই ভালো জানেন। যদি আমরা নিজ নিজ দায়িত্ব পালন করে থাকি তাহলে এই পৃথিবীর মানুষ অন্তত পক্ষে মৃত্যুর পর একথা বলতে পারবে না যে আমরা তো ইসলামের সংবাদই পাইনি, আমরা যেহেতু ইসলামের সংবাদ পাইনি তাই আমাদের কোনো দোষ নেই। অনেকেই পয়গাম শুনে, তাবলীগ শুনে, বুঝে, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো কিছু তাদের পথে বাদ সাধে, কোন প্রতিবন্ধকতা মাঝে এসে যায় এবং সত্য গ্রহণ করে না। দুদিন পূর্বেই ইউরোপের এক দেশের মোবাইলে আমাকে লিখেছে যে অমুক অমুক ব্যক্তি যে জার্মানিতে আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, জলসায় যোগদান করেছিল, তাবলিগ এবং জলসার পুরো পরিবেশের খুবই ইতিবাচক প্রভাব পড়েছে, তারপর বেশ কয়েকবার বয়াত করার ইচ্ছা ব্যক্ত করা সত্ত্বেও তার পথে কোনো কিছু বাধা হিসেবে দণ্ডায়মান হয়। এটি আল্লাহ তালাই ভালো জানেন যে গ্রহণ করার সৌভাগ্য কেউ পাবে কিনা, কিন্তু আমাদেরকে আমরা আমাদের দায়িত্ব পালন করেছে, ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে তাকে অবহিত করেছে বা প্রকৃত শিক্ষার চিত্র তার সামনে তুলে ধরেছে। তবলিগ সম্পর্কে আরেকটি কথা যা মনে রাখতে হবে, অনেকে প্রশ্ন করে বা জিজ্ঞেস করে যে তবলিগ করে কয়জনকে বয়াত করিয়েছ, আবার এটিও বলে যে স্বয়ং মুসলমানরা তোমাদেরকে মুসলমান মনে করে না, আবার এটিও বলে যে এইভাবে ইসলামের যেভাবে তোমরা তবলিগ করো বা ইসলামের বাণী যেভাবে পৌঁছাও এভাবে ইসলামের জয়যুক্ত হতে কত সময় লাগবে। একই সাথে এটাও স্বীকার করে যে বাধ্যত তোমাদের কথাই যুক্তিসম্মত। আমাকে অনেকে জিজ্ঞেস করে আর বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করেছে, জার্মানির সাম্প্রতিক সফরে এক সাংবাদিক এই প্রশ্ন করেছে, তো আমাদের সবসময় উত্তর এটাই হয়ে থাকে যে আমাদের জন্য নির্দেশ হল তবলিগ করা এবং পয়গাম পৌঁছানো, আমরা তা থেকে পিছিয়ে যেতে পারি না এবং যাবো না, আমরা আমাদের কাজ করা অব্যাহত রাখবো। কে হেদায়েত পাবে বা কে সত্য গ্রহণ করবে আর কে করবে না এটি আল্লাহ ভালো জানেন, আমাদের উপর যা ন্যস্ত হয়েছে সেই কাজ আমরা করে যাব। কিন্তু একই সাথে খোদার এই প্রতিশ্রুতিও রয়েছে যে আল্লাহ এবং তার রসুল অবশ্যই জয়যুক্ত হবেন ইনশাল্লাহ। তাই আমরা এই আশায় বুক বাঁধি যে আল্লাহ তাআলা যে ইনশাল্লাহ একদিন সংখ্যাগরিষ্ঠ শ্রেণী আমাদের সাথেই থাকবে। হযরত মসীহ আলাইহিসসালাম আমি যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের ব্যাখ্যায় কোন কোন স্থানে আলোকপাত করেছেন, কিভাবে অনেক সময় ইসলাম বিরোধীরা তার আবেগ অনুভূতিতে আঘাত দেয়া বা তাকে উত্তেজিত করার চেষ্টা করেছে, কিন্তু তা সত্ত্বেও তিনি এই আয়াতের শিক্ষা শিরোধার্য করত যাতে ঝগড়া বিবাদ না হয়, শান্তি বিঘ্নিত না হয়, এটি নিশ্চিত করার জন্য কেমন ব্যবহার করেছেন দেখুন। তিনি তার বইতে বলছেন যে আল্লাহ খুব ভালো জানেন আমরা কখনো উত্তর দিতে গিয়ে কোমলতা এবং নমনীয়তাকে বিসর্জন দিইনি, অর্থাৎ এটি কখনো হয়নি যে আমরা কোমলতা আর নম্র ভাষণকে পরিত্যাগ করেছে, এটি কখনো হয়নি, সবসময় কোমল এবং নরম ভাষায় কথা বলেছে। অবশ্য অনেক সময় বিরোধীদের পক্ষ থেকে অত্যন্ত কঠোর ও নৈরাজ্যকর রচনা দেখে কঠোরতাকে উপযুক্ত মনে করেছি আর এই উদ্দেশ্যে আমরা তা অবলম্বন করেছি, অনেক সময় কঠোর হয়েছি কেননা পাপাচারী আলেম বা দুষ্কৃতিতে সীমা লঙ্ঘনকারী আলেম যারা সাধারণ মানুষকেও উত্তেজিত করে ও খেপায় তাদের রচনার উত্তরে কিছুটা কঠোর হয়েছে, সে ধরনের কথা লিখেছে যেন মানুষ সমুচিত উত্তর পেয়ে বন্য পাশবিক ধ্যান ধারণাকে যেন দমন করে, আর এটি এজন্য যে ইসলাম বিরোধীদের সামনে তিনি সেই উত্তর দিয়েছেন, এই উত্তরই এতটা কঠোরতার সাথে দেওয়া যায়, এর বেশি জোশ এবং উত্তেজনা দেখানোর প্রয়োজন নেই, এর চেয়ে বেশি রাগ ক্রোধ প্রদর্শনের প্রয়োজন নেই যেন দাঙ্গা হাঙ্গামা না হয়। এই কঠোরতা রিপু তাড়া নয়, প্রবৃত্তির উত্তেজনার বশবর্তী হয়েও নয়, বরং আয়াত জাদাল হম বিল্লাতি হিয়া আহসানের উপর প্রতিষ্ঠিত হয়ে একটা করপন্থা হিসাবে অবলম্বন করা হয়েছে। অনেক সময় কঠোর হতে হয়, সেই কঠোরতাও এই আয়াতের শিক্ষা অনুসারেই কর্মপন্থা হিসাবে এটি অবলম্বন করা হয়েছে, এমন ভাবে কথা বলা যা সঠিক এবং স্থান কাল ভেদে যেন হয়, আর বিরোধীকে তখন সমুচিত বা অনুরূপ উত্তর দিতে হয় যেমনটি যেমন কথা সে বলে থাকে, আর এই কারণে সময় কঠোর রূপ প্রকাশ পায়, কিন্তু সার্বিক নিয়ম কোমলতা হওয়া উচিত। তো এটি করপন্থা হিসেবে অবলম্বন করা হয়েছে, এটি তখন যখন বিরোধীদের অবমাননা তুচ্ছতাচ্ছিল্য এবং অসম্মানজনক কথাবার্তার সীমা ছাড়িয়ে যায়। আর আমাদের নেতা ও মনিব সারা বিশ্বের গর্ব রসুল সম্পর্কে এমন নোংরা এবং দুষ্কৃতিমূলক শব্দ তারা ব্যবহার করেছে যার ফলে শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা ছিল, তখন আমরা এই কর্মপন্থা অবলম্বন করেছি। তো যেখানে এমন পরিস্থিতি দেখা দেয় সেখানে জাদ আল হুম বিল্লাতি আহসানের অর্থ হল কিছুটা কঠোরতার সাথে দ্বিতীয় ব্যক্তি যে পন্থা অবলম্বন করে সেই কর্মপন্থা অবলম্বন করে উত্তর দেয়া যেতে পারে, আর এটিও ফিতনা এবং নৈরাজ্যের নিরসনের জন্য তো মূল উদ্দেশ্য হওয়া উচিত। অশান্তি এবং নৈরাজ্যের পথ বন্ধ করা আর বাণী বা পায়গাম সঠিকভাবে পৌঁছানো আবশ্যক। তিনি কখনো সেই পন্থা অবলম্বন করেননি, সেই রাস্তা অবলম্বন করেন যা বিরোধীরা অবলম্বন করেছে। এর পরিবর্তে তিনি এটি বলেন যে সরকারের কথা মানা এবং আইন অনুসরণ করা আবশ্যক। অশান্তি যাতে সরাতে না পারে তিনি এই জন্য যুক্তির ভিত্তিতে সাহায্য করেছেন এবং আইন অনুসারে ব্যবস্থা নিয়েছেন। কিন্তু যেখানে আত্মাভিমান প্রদর্শন করা আবশ্যক সেখানে আত্মাভিমান দেখিয়েছেন। আরেক জায়গায় তিনি বলেন জাদালহুম বিল্লাতিহি আহসান, আয়াতের এর উদ্দেশ্য এটি নয় যে আমরা এতটা নমনীয় হব যে বাস্তবতা পরিপন্থী কথাকে কপটতাবশত গ্রহণ করব। এমন ব্যক্তি যে খোদা হওয়ার দাবি করে আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভবিষ্যৎবাণী হিসেবে মিথ্যাবাদী আখ্যা দেয়, মুসান্নাম ডাকাত রাখে, এমন মানুষকে কি আমরা সত্যবাদী বলতে পারি? এমন কথাকে কি মুজাদালায় হাসানা বলা যেতে পারে? মোটেই নয়, বরং এটি কপটাচার আর ইমানহীনতার লক্ষণ। তাই এই বিষয়গুলোর পার্থক্য আমাদের সবসময় সামনে রাখতে হবে, কপটতা যেন প্রকাশ না পায়। আমাদেরকে তবলিগ করতে হবে, অন্যদের কথা বলতে হবে, এই কারণে আমরা এতটা অধঃপতিত হব যে আত্মাভিমানী হারিয়ে যাবে। হ্যাঁ, ঝগড়া বিবাদ করবে না, কিন্তু যথাসাধ্য তাদের কথা তাদের মুখে ছুঁড়ে মারতে হয়। যেখানে বিরোধী আপত্তির ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যায় বা তাদের কথায় যদি সীমাতিরিক্ত নোংরামি থাকে, শব্দ নোংরা হয়ে থাকে, তাহলে অনেক সময় নৈরাজ্যকে বা বিশৃঙ্খলাকে বন্ধ করার জন্য উত্তর দিতে হয়। অনুরূপভাবে নম্রতার বা কোমলতার অর্থ আদৌ এটি নয় যে কপটাচার প্রদর্শন করবে, ভয় এতটা ভয় পাবে, তাদের হাতে হা মেলাবে আর বাস্তবতা পরিপন্থী কথার সামনে নত জানু হবে। প্রজ্ঞা প্রদর্শন করা আবশ্যক, ভাষার কোমলতা এবং উন্নত নৈতিক চরিত্র প্রদর্শন করা আবশ্যক, কিন্তু ভ্রান্ত কথাকে ভ্রান্ত আখ্যায়িত করা আবশ্যক। তাই স্মরণ রাখতে হবে যে প্রজ্ঞার অর্থ ভেরুতা নয় বা নিজের কাছে টানার জন্য ভ্রান্ত কথাকে সত্যায়ন করাকে প্রজ্ঞা বলা হয় না। আজকাল দুনিয়ার কীটরা স্বাধীনতার নামে এমন আইন প্রণয়ন করে ফেলেছে, করে রেখেছে, যার শরীয়ত আদৌ অনুমতি দেয় না। এর বিরুদ্ধে কেউ মুখ খুললে বলে যে আহমদিরাও প্রগতিশীল হওয়ার দাবি করে, বলে যে আমরা ধর্মীয় উগ্রতার পরিপন্থী, এর বিরুদ্ধে কথা বলে আর প্রকাশ করে যে আমরা কট্টরপন্থী নই, কিন্তু কোন কোন বিষয়ে এরাও কট্টরপন্থী। এর উদাহরণ দিতে গিয়ে তারা বলে যে মহিলাদের সাথে করমর্দনের বিষয়টি নিয়ে আসে বা সমকামিতার প্রশ্ন উত্থাপন করে। আমার সম্প্রতি জার্মান সফরে কেউ কেউ আমাকে প্রশ্ন করেছে আর তাদের কেউ কেউ আমাদের বিরুদ্ধে মন্তব্য করেছে, কিন্তু বেশিরভাগ মানুষ বুঝতে পেরেছে যে বাস্তবতা কি। আমাদের ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার প্রয়োজন নেই, কিন্তু যা ভুল যা ভ্রান্ত সেটিকে অবশ্যই ভ্রান্ত আখ্যায়িত করতে হবে। আমাদের সম্প্রতি যুক্তরাজ্যের এক রাজনৈতিক দলের সদস্য যার সম্পর্কে এই কথা ছড়িয়ে পড়েছিল যে তিনি পার্টির নেতৃত্বের দৌড়ে অংশ নেবেন, তিনি বললেন না, আমি নেতৃত্বের প্রতিযোগিতায় নামতে পারি না, কেননা আমি সমকামিতা বিরোধী আর গর্ভপাতের বিরোধী। তিনি বলেন যে আমি এই উভয় বিষয়ের বিরুদ্ধে কথা শোনার জন্য আমাদের সমাজকে প্রস্তুত না। সমকামিতা যতটুকু প্রশ্ন আছে কোরআন ও বাইবেল জাতিগত পর্যায়ে যারা এমন পাপে লিপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে তাদের শাস্তি পাওয়ার কথা উল্লেখ আছে, কিন্তু গর্ভপাত কোন কোন ক্ষেত্রে আমরা বৈধ মনে করি। যাই হোক, এটি তার দৃষ্টিভঙ্গি, এই বিষয়টি তিনি বোঝেন না। আর একটি রাজনৈতিক দলের নেতা কয়েক মাস পূর্বে পার্টির নেতৃত্ব ছেড়ে দিয়েছেন, এই জন্য যে তিনি সমকামিতার বিরোধী। তিনি বলেন যে এর কারণে আমি আমার ইমান এবং আমার রাজনীতির ভিতর আমাকে পার্থক্য করতে হবে, তাই আমার জন্য ভালো হবে আমার ইমান রক্ষার জন্য পার্টির নেতৃত্ব ছেড়ে দেয়া। অতএব এরা যারা বস্তুবাদী, যাদের ধর্ম সঠিক রূপে বিদ্যমান নেই, জাগতিক বিষয়াদিকে এরা ধর্মের জন্য পরিত্যাগ করছে, ছেড়ে দিচ্ছে, উৎসর্গ করছে, আর কপটতা প্রদর্শন করে না বা ভীরুতা প্রদর্শন করে না, এমন ক্ষেত্রে আমরা যারা শেষ এবং চিরস্থায়ী শরীয়তের মান্যকারী তাদের ইমান কতটা দৃঢ় হওয়া উচিত? আর জাগতিক সম্পর্কের গণ্ডিতে আর তবলিগের ক্ষেত্রে প্রজ্ঞার সাথে এবং বস্তুনিষ্ঠ যুক্তি প্রমাণের মাধ্যমে এসব কথা খণ্ডন করা উচিত। জাগতিক স্বার্থে বিষয়গুলোকে ভয় পাওয়া উচিত নয়, আর তাদের হাতে হা মেলানো এ ভয়ও উচিত নয় যে তাদের সাথে যোগাযোগ ছিন্ন হয়ে যাবে। যদি প্রজ্ঞার সাথে কথা বলা হয়, যোগাযোগ বিচ্ছিন্ন হয় না। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা বলেছেন, পূর্বে আমি উল্লেখ করেছি যে একে হেদায়েত পাওয়ার যোগ্য তা আমি ভালো জানি, অর্থাৎ খোদা যাকে হেদায়েত দিতে চান তার হৃদয় আল্লাহ তাআলা স্বয়ং খুলে দেন। বিশেষ করে হোদাদারদের এদিকে দৃষ্টি দেওয়া উচিত। আমি দেখেছি তাদের মাঝে কোন কোন ক্ষেত্রে তাদের পক্ষ থেকে কোন কোন ক্ষেত্রে বেশি ভীরুতা প্রদর্শিত হয়। বিরোধিতার প্রতি ভ্রক্ষেপ করা উচিত নয়। বিরোধিতা তবলিগের পথ উন্মোচন করে। হযরত মুসলিম ইসলাম এই জায়গায় বলেন, মিথ্যা সত্যের যত প্রবলভাবে বিরোধিতা করে ততই সত্যের শক্তি বৃদ্ধি পায়। জমিদার বা কৃষকদের মাঝে একথা প্রসিদ্ধ রয়েছে, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যতই তাপমাত্রা বাড়ে ততই বৃষ্টি বেশি হয়, অর্থাৎ গরম মে জুন মাসে গরম তাপমাত্রা যতটা বৃদ্ধি পায় বর্ষাতে জুলাই আগস্ট সেপ্টেম্বরে যখন মনসুন আসে সে সময় বৃষ্টি অনেক বেশি হয়। তিনি বলেন, এটি প্রাকৃতিক বিষয়, সত্যের যত প্রবল বিরোধিতা হয় ততই উজ্জ্বলভাবে, জোরালোভাবে, শক্তিশালীভাবে তার সামনে আসে। আমরা নিজেরা পরীক্ষা করে দেখেছি যে যেই ক্ষেত্রে আমাদের সম্পর্কে বেশি হইচই হয়েছে সেখানে এক জামাত প্রস্তুত হয়ে গেছে, যেখানে মানুষ কথা শুনে নীরবতা পালন করে সেখানে খুব বেশি উন্নতি হয়। এই দৃশ্য আজও আমরা দেখি। সম্প্রতি জার্মানিতে আলজেরিয়া থেকে আগত আমাদের এক প্রসিদ্ধ গায়ের আহমদী বন্ধুর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তিনি দেখা করতে এসেছিলেন। তিনি বলেন, এখন আপনাদের জামাত বড় কষ্টের সময় অতিবাহিত করছে আলজেরিয়ায়, কিন্তু জামাতের পরিচিতি এবং তাবলীগ দেশের সর্বত্র এই বিরোধিতার কারণে ছড়িয়ে পড়েছে। মানুষ জামাতকে এখন জানে। ইনি বলেন যে হয়তো এতটা জামাত পরিচিতি লাভ করেছে এর ফলে যে হয়তো 10-20 বছরেও এতটা পরিচিতি লাভ করা সম্ভব ছিল না। সেখানকার আহমদেরও একথা লিখে পাঠায় যে পরিস্থিতি কিছুটা অনুকূল হতেই অনেক অঞ্চল বা এলাকা এমন আছে যেখানে মানুষ আহমদীয়ত গ্রহণের জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে। অর্থাৎ বিরোধিতা বা দুনিয়ার লোকদেরকে কোনোভাবে ভয় করা উচিত নয়, কিন্তু একই সাথে প্রজ্ঞা এবং হেকমত আবশ্যক। তাবলিগের জন্য আরেকটি আবশ্যক কথা হল মানুষের কথা এবং কর্মে সামঞ্জস্য থাকা, যারা অর্থাৎ যা বলা হয় যা বলে তা যেন মেনেও চলে। প্রজ্ঞার কথা মুখ থেকে তখন বের হয় এবং অন্যদের উপর প্রভাব বিস্তার তখন করে যখন কথা এবং কর্মে সাদৃশ্য ও সামঞ্জস্য থাকে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এদিকে দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে একবার বলেন যে অনেকেই মৌলভী এবং আলেম আখ্যায়িত হয়ে মেম্বারে উঠে রসুলের নায়েব এবং নবীর উত্তরাধিকারী হওয়ার দাবি করে বক্তৃতা করে ওয়াজ করে বলে যে অহংকার করো না, পাপাচার এড়িয়ে চলো, কিন্তু তাদের নিজেদের আমল এবং কর্ম যা তারা নিজেরা করে তার ধারণা এটি থেকে পাওয়া যায় যে এদের কথার কতটা প্রভাব মানুষের উপরে। কথা তখন প্রভাব বিস্তার করে প্রত্যেক তাবলীগকারীর যখন তাবলীগকারীর কথা এবং কর্মে সামঞ্জস্য থাকবে। এমন মানুষ যদি ব্যবহারিক আমলি শক্তি রাখত, মানুষকে বলার উপরে যদি নিজেরা আমল করত, তাহলে কোরআনের লেমাতা কুলুনা মালা তা ফলন বলার কি প্রয়োজন ছিল? এই আয়াত থেকে স্পষ্ট হয় যে এই পৃথিবীতে বলে নিজে আমল নাকারী থাকার ছিল, হবে এবং থাকবে। তোমরা আমার কথা ভালোভাবে শোনো এবং হৃদয়ে ভালোভাবে গেঁথে নাও যে যদি মানুষ আন্তরিকভাবে কথা না বলে আর ব্যবহারিক শক্তি যদি শক্তিতে শক্তিমান না হয়, তাহলে তা প্রভাব বিস্তার করবে না। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সত্যতা এর মাধ্যমে প্রমাণিত হয়, কেননা যে সাফল্য এবং হৃদয়ে প্রভাব বিস্তারের যেই সৌভাগ্য তার হয়েছে তার দৃষ্টান্ত মানব ইতিহাসে পাওয়া যায় না। এসব কিছু এই জন্য হয়েছে যে তার কথা এবং কাজে পুরো সামঞ্জস্য ছিল। পুনরায় তিনি বলেন যে স্মরণ রেখো, আমাদেরকে নসিহত করছেন, শুধু বড় বড় শব্দ ব্যবহার করা বা বলিয়া ওড়ানো কোনো কাজে আসতে পারে না যতক্ষণ না মানুষের নিজে নিজে কর্মশক্তিতে বলিয়ান না হবে, আর কথা খোদার দরবারে কোনো গুরুত্বই রাখে না। আল্লাহ তাআলা নিজেই বলেন যে কাবুরা মাক্তান ইনদাল্লাহে আন্তা কুলু মালা তাফালুন। পুনরায় তিনি বলছেন মোমেনের দ্বিমুখী হওয়া উচিত নয়, ভেরুতা এবং কপটতা এর ফলে সবসময় দূর হয়। সবসময় নিজের কথা এবং কর্মের সংশোধন করো এবং এগুলোর ভিতরে সামঞ্জস্য সৃষ্টির চেষ্টা করো, যেভাবে সাহাবিরা নিজেদের জীবনে দেখিয়েছেন। তোমরাও তাদের পদাঙ্ক অনুসরণ করে নিজেদের নিষ্ঠা এবং বিশ্বস্ততার দৃষ্টান্ত স্থাপন করো। আর এক জায়গায় নসিহত করতে গিয়ে তিনি বলেন ইসলামের সুরক্ষা আর হেফাজত আর সত্যতা প্রকাশ করার জন্য সর্বপ্রথম যে দিকটা সামনে থাকতে হবে তা হল প্রকৃত মুসলমানের দৃষ্টান্ত হও, আর দ্বিতীয় দিক হল এর সৌন্দর্য এবং এর শ্রেষ্ঠত্ব পৃথিবীর সামনে পৃথিবীতে প্রচার করো। প্রথমে উত্তম আদর্শ হও, এরপর ইসলামের তবলিগ করো, শ্রেষ্ঠত্ব প্রচার করো। তাই ইসলামের তবলিগ করার জন্য প্রথমে নিজেদের জীবনে পবিত্র পরিবর্তন আনতে হবে। একজন এক সত্যিকার মানুষ যদি প্রকৃত অর্থে মুসলমান হয়ে যায়, তাহলে মানুষের মনোযোগ এদিকে নিবদ্ধ না হওয়ার প্রশ্নই ওঠে না। মানুষ দৃষ্টান্ত দেখেই কোনো কিছুর প্রতি মনোযোগী হয়, কোন কিছু বলার পূর্বে তবলিগ করার পূর্বেই এর ফলে তবলিগের পথ সুগম হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুসারে চলার তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر